الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলামীরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে কুরআনি সুরার ফজিলত। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা প্রতিটি পর্বে চেষ্টা করি কুরআনুল করিম ফুরকানুল হামিদের কিছু সুরা নিয়ে আলোচনা করার জন্য বিভিন্ন সুরার বিভিন্ন তথ্য আমরা জানার চেষ্টা করি। পাশাপাশি এই সুরার মধ্যে যেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা আপনাদের নিকট তুলে ধরার চেষ্টা করি সংক্ষিপ্তভাবে। আজকেও ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব একটি সুরা নিয়ে আলোচনা করার জন্য, আর কোন সুরা নিয়ে আলোচনা করব তাও জানব। আমরা বিগত পর্বগুলোতেও আমরা বিভিন্ন সুরা নিয়ে আলোচনা করেছি, ওই সুরা কোথায় অবতীর্ণ হয়েছে, ওই সুরার নামকরণের ব্যাপারে আমরা ইতিহাস জেনেছি, পাশাপাশি ওই সুরার মধ্যে কয়েকটি আয়াত কয়েকটি রুকু রয়েছে এবং ওই সুরা সম্পর্কিত কিছু হাদিসে মুবারাকা বা ফজিলত আমরা জানার চেষ্টা করি, এবং সুরার মধ্যে কি কি বিষয় আলোচনা করা হয়েছে, আলোচ্য বিষয়বস্তু কি কি তা আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি। এমনি তো কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে বিস্তারিতভাবে আলোচনা, এটা আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আজকেও আমরা জানবো, আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দুয়ালাম রহমতে আলা মিয়ান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দুরুদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিন 200 বার দুরুদ পাক পাঠ করে আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত চমৎকার ফজিলত দুরুদে পাক পাঠ করার। আমরা যদি চাই যে আমরা দুরুদে পাক বেশি বেশি পড়ব, বেশি বেশি দুরুদে পাক পাঠে অভ্যস্ত হব, তখন আমাদেরকে কি করতে হবে, দুরুদে পাকের ফজিলত শুনতে হবে। দুরুদে পাকের ফজিলত কেমন আছে? যেমন যে কাজের প্রতিদান যত বেশি, আমাদের আগ্রহ ওই কাজের প্রতি তত বেশি থাকে। তো দুরুদে পাকের তো প্রতিদান আর প্রতিদান, ফজিলত আর ফজিলত, কি কি ফজিলত রয়েছে আমাদের জন্য। বাহ্যিকভাবে যদি একটু চিন্তা করি, আমরা হায়াত কতটুকু পাই? 50, 60, 70, 100 বছর, কিন্তু আমরা আমাদের গুনাহ 200 বছরে মিটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এছাড়া দুরুদে পাকের আরও বিভিন্ন ফজিলত রয়েছে। আমরা চেষ্টা করি মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে, শুধু মাদানী চ্যানেলের মধ্যে নয় দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর এটা একটা বৈশিষ্ট্য, যেখানে বয়ান করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, সাপ্তাহিক ইজতিমা হোক বা কোনো দার্স হোক বা কোথাও বয়ান হোক, তো আলহামদুলিল্লাহ চেষ্টা করা হয় দুরুদে পাকের ফজিলতকে ফুটিয়ে তোলার জন্য, আপনাদের নিকট উপস্থাপন করার জন্য, যেন এই দুরুদে পাকের ফজিলত শুনে আমরাও কি করি, উৎসাহ উদ্দীপনা নিয়ে দুরুদে পাক পাঠ করি। তো আসুন না, নিয়ত করে নিই আজকের দিনে আমরা নিয়ত করব যে আমরাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরুদে পাক চমৎকার একটি আমল, যে আমল করা কোনো ক্ষতিই নেই, বরং লাভ আর লাভ। লাভ বলে শেষ করা যাবে না, অনেকগুলো রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে বিভিন্ন অনুষ্ঠানে দুরুদে পাকের ফজিলত শুনতে থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনি সুরার ফজিলত। কুরআনি সুরার, কুরআনে পাকে যে সুরাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় কুরআনি সুরা, আর এই কুরআনি সুরার মধ্যে যে সুরাগুলো রয়েছে কুরআনে পাকে 114টি সুরা দুই ভাগে বিভক্ত, মাক্কি সুরা, মাদানী সুরা। তো এই কুরআনে পাকে সুরাগুলোর ফজিলত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, আর এই সুরার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, আমরা চেষ্টা করি আমাদের অনুষ্ঠানগুলোতে সেই বিষয়গুলো আপনাদের নিকট উপস্থাপন করার জন্য। আমাদের তো কুরআনুল করিম ফুরকানুল হামিদ নিয়ে বিভিন্ন অনুষ্ঠান আছে আলহামদুলিল্লাহ। দর্শক, কিন্তু কুরআনুল করিম ফুরকানুল হামিদ এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পঠিত হয়, অর্থাৎ পাঠ করা হয় যে কিতাব, তা হচ্ছে কুরআনে পাক। এই কোরআনে পাকের এত মাহাত্ম, যেই কোরআন দেখলে সওয়াব, যেই কোরআন স্পর্শ করলে সওয়াব, যেই কোরআন পাঠ করলে তিলাওয়াত করলে সওয়াব। তো এমন একটি বিষয়, এমন একটি কিতাব, এই কিতাবের আলোচনা আমরা করার সৌভাগ্য অর্জন করছি মাদানী চ্যানেলের মাধ্যমে। আমরা কোরআনে পাকের বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকি, কোরআনের আশ্চর্যজনক ঘটনা, কোরআনের বিভিন্ন ঘটনা বলি, পাশাপাশি কোরআনের যে বিষয়গুলো আছে শানে নজর সম্পর্কে অনুষ্ঠান, শুধু তাই নয় কোরআন শিখার ব্যবস্থাও মাদানী চ্যানেল আমাদেরকে করে দিয়েছে। ঠিক তেমনি একটি অনুষ্ঠান আছে কোরআনী সুরার ফজিলত, কোরআনের যেই সুরাগুলো রয়েছে এই সুরার যেই আলোচ্য বিষয়বস্তু ফজিলত, এগুলো নিয়ে আমরা আলোচনা করি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। আজকে আমরা যে সুরাটি নিয়ে আলোচনা করব তা খুবই চমৎকার একটি সুরা, যা কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, আর এই সুরার নাম হচ্ছে সুরা আম্বিয়া। সুরা আম্বিয়া, এই সুরার বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য, আলোচ্য বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আম্বিয়া আমরা একটু আগে থেকে জেনে নিই, আম্বিয়া এটি হচ্ছে বহু বচন, আর এর এক বচন হচ্ছে নবী। নবী অর্থ অদৃশ্যের সংবাদদাতা। এ থেকে আমরা বুঝতে পারি দর্শকবৃন্দ, যে এই যে সুরাটি আম্বিয়া, এর মধ্যে আম্বিয়া আলাইহিস সালাম যারা যারা নবী হয়েছেন, রাসুল হয়েছেন, তাদের আলোচনা হয়েছে, এই জন্য এই সুরার নাম সুরা আম্বিয়া। প্রতিটি পর্বে জানার চেষ্টা করি যে সুরা নিয়ে আলোচনা করি, সুরাগুলো কোথায় অবতীর্ণ হয়। তাফসীরে খাজিনের মধ্যে রয়েছে সুরা আম্বিয়া এটি মক্কায় মুকারামায় অবতীর্ণ হয়েছে। তো আমরা জানতে পারলাম মক্কায় মুকারামার মধ্যে সুরা আম্বিয়া অবতীর্ণ হয়েছে, ৭টি রুকু রয়েছে সুরার মধ্যে এবং সর্বমোট ১১২টি আয়াতে মুবারাকা রয়েছে। আর যদি দর্শকবৃন্দ আমরা দেখি বা আমরা কথা বলি যে এই সুরার নামকরণ সুরা আম্বিয়া কেন করা হয়েছে, এই সুরার মধ্যে অধিক হারে আম্বিয়া কিরাম, যেমন হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশেষ করে সরকারে দু আলম রহমতে আলামিয়ান হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এসেছে, আর এর সাথেই সম্পর্ক রেখে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা আম্বিয়া। শুরুতে জেনেছি আমরা যে নবী এক বচন, আম্বিয়া বহু বচন, যেহেতু একাধিক অনেক আম্বিয়ার আলোচনা এসেছে এই সুরার মধ্যে, তাদের ঘটনাবলী এখানে এসেছে, এই জন্য এই সুরার নামকরণ করা হয়েছে সুরা আম্বিয়া। আলহামদুলিল্লাহ আমরা জানলাম এই সুরা কোথায় অবতীর্ণ হলো এবং এর মধ্যে কয়টি রুকু কয়টি আয়াত রয়েছে, পাশাপাশি জানলাম এই সুরার নামকরণের ইতিহাস সম্পর্কে। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা জানব এই পর্বের মধ্যে সুরা আম্বিয়া এর আলোচ্য বিষয়গুলো কী কী, এই সুরার মধ্যে কী কী আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা যদি খেয়াল করি, আমরা যদি এই সুরাকে নিয়ে রিসার্চ করি, তাহলে আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারবো এই সুরার মধ্যে মূল যে বিষয় আলোচনা করা হয়েছে তা হচ্ছে ইসলামের যেই মূল আকিদাগুলো রয়েছে, এই আকিদাসমূহ উল্লেখ করা হয়েছে। যেমন তাওহীদ সম্পর্কে আলোচনা করা হয়েছে, নবুয়াতের ব্যাপারে আলোচনা করা হয়েছে, রিসালাতের ব্যাপারে আলোচনা করা হয়েছে, কিয়ামতের দিন মানুষদেরকে যে পুনরায় জীবিত করা হবে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং বান্দার আমলের প্রতিদান, যদি ভালো আমল করে তাহলে তার জন্য ভালো প্রতিদান, যদি সে খারাপ আমল করে এর শাস্তি যে তাকে দেয়া হবে, এর দলিল সহকারে এই সুরার মধ্যে অর্থাৎ সুরা আম্বিয়ার মধ্যে আলোচনা করা হয়েছে। এছাড়া আরও কিছু বিষয় এই সুরার মধ্যে আলোচনা করা হয়েছে, মূল মূল কিছু পয়েন্ট এই অনুষ্ঠানে আমরা তুলে ধরার চেষ্টা করছি, মনোযোগ সহকারে শ্রবণ করব, ভালো ভালো নিয়ত সহকারে আমরা শ্রবণ করি। দর্শকবৃন্দ, এই সুরার মধ্যে আরও যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে হচ্ছে এই সুরার শুরুর দিকে কিয়ামত সংঘটিত হওয়া এবং লোকদেরকে হিসাব দেওয়া, হিসাবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ এবং হিসাব যে কঠোরভাবে নেওয়া হবে সে ব্যাপারে এবং অন্যান্য বিষয় থেকে মানুষ যে উদাসীন হয়েছে, এই উদাসীনতার আলোচনা এসেছে। অর্থাৎ আমরা শুরুতেই জানতে পারবো যে এই সুরার মাধ্যমে কিয়ামত সংঘটিত হওয়ার ব্যাপারে এবং হিসাব যে নেওয়া হবে, হিসাবের যে কঠোরতা হবে, অন্যান্য বিষয় থেকে যে উদাসীন থাকা, এই সকল বিষয় আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সুরার মধ্যে আরেকটি বিষয় যেটি আলোচনা করা হয়েছে তা হচ্ছে লোকজন কোরআন শোনা থেকে তারা কি করে, এড়িয়ে চলে, তারা মুখ ফিরিয়ে নেয়, তারা কোরআনে পাক তেলাওয়াত শুনতে চায় না, কোরআনে পাক শুনতে চায় না। তো তাদের ব্যাপারে এবং দুনিয়াবি জিন্দেগির যে স্বাদ আছে, এই স্বাদ যে এটা একটি ধোকা, যারা দুনিয়ার প্রতি আসক্ত হয়েছে, দুনিয়া যে ধোকা দিচ্ছে মানুষকে, দুনিয়ার স্বাদ এগুলো যে মানুষকে ধোকা দিচ্ছে, এই ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা যদি আরও একটু রিসার্চ করি তাহলে জানতে পারবো এই সূরার মধ্যে মক্কার যে মুশরিক যারা ছিল, কাফির ছিল, অমুসলিম ছিল, তাদের পক্ষ থেকে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে অস্বীকৃতি এসেছিল। আমরাও জানি মক্কার যারা কাফির অমুসলিম যারা যারা মুশরিক, তারা নবীকে নবী মানত না, তারা নবী বলে স্বীকার করতো না, অস্বীকার করত। তারা বিভিন্ন রকমভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করেছে, তাকে বিভিন্নভাবে তার নবুয়তের অস্বীকৃতি, রাসূলের অস্বীকৃতি করেছে। মক্কার কাফেররা বলতো লাস্তা মুরসালা, তুমি রসুল নও। বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কী করতো, কষ্ট দিত, অত্যাচার করার চেষ্টা করতো, অত্যাচার ই করতো। তো এগুলোর ব্যাপারে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। কাফের যারা ছিল তারা মনে করতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাধারণ মানুষ, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা ঈমান আনেনি। মক্কার যারা কাফির ছিল, মুসলিম ছিল, তাদের এই দৃষ্টিভঙ্গি ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো ওহী অবতীর্ণ হতো না, বরং সাধারণ একজন মানুষের মতো ছিল। তো এই বিষয়গুলোর ব্যাখ্যা, এই বিষয়গুলোর প্রত্যুত্তর এই সূরার মধ্যে দেয়া হয়েছে। আর এই প্রত্যুত্তর নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার উপরে ওহী অবতীর্ণ হয়, এই বিষয়গুলো এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। মক্কার যারা কাফির তারা মনে করতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সাধারণ মানুষ, আমাদের মতো, তিনিও খাবার খায়, তিনিও হাঁটাচলা করে, বাজারের মধ্যে ঘুরে, এর বেশি কিছু না তারা মনে করত। কিন্তু কোরআনে পাকে এই ব্যাপারগুলোর খণ্ডন করা হয়েছে। এগুলো কী করেছে, সকল যেই অভিযোগ এসেছে অভিযোগের একেবারে খণ্ডন করা হয়েছে এই সূরার মধ্যে। তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার মধ্যে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে অস্বীকার করেছে মক্কার কাফেররা, এই ব্যাপারেও তাদেরকে সাবধান করা হয়েছে যে পূর্ববর্তী যারা উম্মত ছিল তারা তাদের নবীকে অস্বীকার করেছিল এবং তাদেরকে মানত না, ওই উম্মতরা মানত না, আর এই না মানার কারণে তাদেরকে ধ্বংস করা হয়েছে, তাদেরকে বরবাদ করে দেওয়া হয়েছে। তো উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কার কাফের, তাদেরকে এই ব্যাপারে ভয় দেখানো হয়েছে যে এমন যেন না হয় তোমরা অস্বীকার করছো, অস্বীকার করার কারণে পূর্ববর্তী উম্মতের মতো তোমাদের উপরেও যেন এই আজাব চলে না আসে, এ ব্যাপারেও এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আরেকটু যদি রিসার্চ করতে যাই, আরেকটু যদি জানার চেষ্টা করি, তাহলে দেখব এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা হচ্ছে যে মক্কার কাফির যারা ছিল তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, পূর্ববর্তী যারা আম্বিয়া ছিল তাদের মতো যে আপনি যে নবী, এটার সত্যতার দলিল কি? পূর্ববর্তী যারা নবী ছিল তারা তো তাদের সত্যতার জন্য বিভিন্ন মুজেজা দেখাতো, তো ওই মুজেজা আপনিও দেখান। এই মুজেজার ব্যাপারে কি করা হলো, তলব করা হলো যে আপনি মুজেজা দেখান, যারা সত্যিকারের নবী হয় তারা তো মুজেজা দেখায়, আপনি যদি সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে মুজেজা দেখান। তো এই ব্যাপারে এই যে কাফিরদের এই দৃষ্টিভঙ্গি, তাদের যে এই অভিযোগ বা তাদের যে একটা নিজের মন গড়া কথা, এই কথার যুক্তি খণ্ডন করা হয় এবং প্রতি উত্তর দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে এর খণ্ডন করেছেন যে অন্যান্য আম্বিয়ায় কিরাম যারা ছিলেন তাদের যে মুজেজা ছিল এটা তো আরজি ছিল, এটা স্থায়ী ছিল না, অস্থায়ী ছিল। কিন্তু আমার প্রিয় মাহবুব দানায় গুয়ুব মুনাজ্জাল আনিগিল ইউব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে মুজেজা তা হচ্ছে স্থায়ী, কিয়ামত পর্যন্ত তোমাদের হিদায়তের জন্য যে কিতাব নাজিল করা হয়েছে কোরআনে পাক, এটিকেই দেখে নাও। কোরআনে পাক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাহবুব, সে তো একটা সময় পর দুনিয়া থেকে পর্দা করবে, কিন্তু তিনি না থাকা সত্ত্বেও কিয়ামত পর্যন্ত এই কুরআন অবশিষ্ট থাকবে। এটা থেকে বোঝা নাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুজিজা, এটা হচ্ছে আসলি, আসল, মূল এবং স্থায়ী, পারমানেন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বাহ্যিকভাবে আমাদের কাছে নেই, কিন্তু কুরআনে পাক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা কুরআন, এই কুরআন এখনও আছে, আমরা পড়ছি, এটাকে দিক নির্দেশনা হিসেবে আমরা মানছি, আলহামদুলিল্লাহ। দর্শকবৃন্দ, এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে, মক্কার কাফেররা যে দলিল চেয়েছিল এই দলিলের ব্যাপারেও একটি বিষয় চলে আসলো। দর্শকবৃন্দ, একটু চিন্তা করি আমরা যে দেখেন বিভিন্ন জায়গায় মক্কার কাফের যারা ছিল তারা কি করলো, অস্বীকৃতি জানালো, তারা অস্বীকার করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিন্তু উত্তর দেননি, দিয়েছে কুরআনে পাক, যে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলা যা বলেছেন কুরআনে তা আছে, আর আল্লাহ তাআলা ওই মুশরিক কাফিরদের খণ্ডন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান বাড়িয়েছেন, ইজ্জত সম্মানকে বাড়িয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শান ও মান মর্যাদাকে কী করেছেন, সমুন্নত করেছেন এবং তাদের সামনে তুলে ধরেছেন, আমার নবীর শান কেমন, পাশাপাশি জবাবও দিয়েছেন। আমার নবীকে জবাব দিতে দেননি, আমার নবী জবাব দেননি, দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনের মধ্যে যা বর্ণিত রয়েছে। আমরা পড়ি তো দেখি, আমরা একটু তেলাওয়াত করি, আমরা একটু পড়ি, কুরআন সম্পর্কে জানি, যে কুরআনের মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শান মান মর্যাদাকে তুলে ধরা হয়েছে, যে আমার নবীর শান মান কত মহান, আল্লাহ তাআলা আমার নবীর শানকে ওয়ারফানা লাকা যিক্রক, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আপনার মর্যাদাকে আমি সমুন্নত করেছি, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই বিষয়গুলো এই সূরার মধ্যে, দেখ আমরা মূল আলোচনায় আসি, এই সূরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে। যারা কাফির ছিল, কাফিররা এই বিষয়টিও বলতো যে যারা ফেরেশতা, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলতো, নাউজুবিল্লাহ। তো এই ব্যাপারেও এই আকিদারও খণ্ডন করা হয়েছে এই সূরার মধ্যে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে মুশরিকদের এবং কাফিরদের ব্যাপারে এই বিষয়টি এই সূরার মধ্যে আলোচনা করেন যে তারা আল্লাহ তাআলা বাধ্য, তারা আল্লাহ তাআলার ইবাদত করে এবং তারা আল্লাহ তাআলার ইবাদতকারী একটি সৃষ্টি। এ থেকে বুঝতে পারি আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহ তাআলা কোনো শরীক নেই, আলহামদুলিল্লাহ। আরও যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজের একত্ববাদ এবং মাবুদ হওয়ার ব্যাপারে বিভিন্ন দলিল আলোচনা করেছেন, যেমন জমিন এবং আসমানের মধ্যে যা কিছু পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে, এবং রাত এবং দিনের যেই ধারাবাহিকতা, রাত গেলে দিন আসে, দিন গেলে রাত আসে, তো এই ধারাবাহিকতাও কি চলতে থাকা, এটা আল্লাহ তাআলা একটা কুদরত, আল্লাহ তাআলার একত্ববাদ হওয়ার দলিল। যদি আল্লাহ তাআলা একাধিক হতেন তাহলে কি হতো, এই যে সৃষ্টি জগতের যেই এক সুন্দর সুশৃঙ্খল পরিচালনা পদ্ধতি, এই পরিচালনা পদ্ধতি এক থাকতো না। আপনি হয়তো দেখবেন ঘরের মধ্যে যদি কর্তা দুইজন থাকে, এক কর্তা বলে এটা করতে হবে, আরেক কর্তা বলে এটা করতে হবে, তখন দুইজনের মধ্যে মনোমালিন্যতা হয়ে যায়, দুইটি গ্রুপ হয়ে যায়, কাজের একটা অবস্থায় মানে ওলটপালট হয়ে যায়, দরম বরম হয়ে যায়। তো ওই জায়গায় পুরো বিশ্ব একই কমান্ডের মধ্যে একইভাবে কত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে, একটু দেখি আমরা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। যদি একাধিক থাকতো তাহলে অবশ্যই এই পরিচালনার যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের মধ্যে কোনো না কোনো সমস্যা হতো, পরিচালনা করতে গিয়ে একজন একভাবে আরেকজন আরেকভাবে, এরকম করতে গিয়ে অনেক এই পরিচালনা সিস্টেমটাই ব্যাঘাত ঘটতো বা সমস্যা হতো। যেহেতু সমস্যা হচ্ছে না, তো আল্লাহ তাআলা এক, তো এই বিষয়টিও এই জায়গা থেকে ফুটে ওঠে দর্শকবৃন্দ। দর্শকবৃন্দ, আমরা যদি আরও দেখি যে এই সূরার মধ্যে আর কোন কোন বিষয় আলোচনা করা হয়েছে, তাহলে আমরা এই বিষয়গুলো জানতে পারি যে এই সূরার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত জুলকিফল আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হজরত জাকারিয়া, হজরত ইয়াহিয়া, হজরত ঈসা আলাইহিমুসসালামের বিভিন্ন ঘটনাবলী এই সূরার মধ্যে বর্ণনা করা হয়। এবং এই ঘটনা বর্ণনা করার পরে এটা বলা হয় যে সব আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামের একটাই উদ্দেশ্য ছিল, তা হচ্ছে তারা বান্দাকে, মাখলুককে, সৃষ্টিকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য কী করেছেন, দাওয়াত দিয়েছেন। প্রত্যেক সৃষ্টিকে, বিশেষ করে মানুষ এবং জিনজাতি, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য এই সকল বিষয়ে, এবং তাদেরকে নেক আমল করার ব্যাপারে, ভালো ভালো নেক কাজ করার জন্য, এবং তাদের এই নেক কাজের প্রতিদান যে ভালো হবে, তাদের যে প্রতিদান দেওয়া হবে, উত্তম প্রতিদান দেওয়া হবে, সেই ব্যাপারেও সুসংবাদ দেওয়া হয়েছে, যেন তারা শুনে তাদের অন্তর সন্তুষ্ট হয়, অন্তর প্রশান্ত হয়, এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। পাশাপাশি কিয়ামত সংঘটিত হওয়ার একটি লক্ষণ, আলামত বর্ণনা করা হয়েছে, তা হচ্ছে দিবার ভেঙে গিয়ে ওই যে একটি জাতি, আপনারা হয়তো অনেকেই জানেন, ইয়াজুজ মাজুজ যেই গোত্র রয়েছে, এই গোত্র দেওয়ার ভেঙে বের হয়ে আসবে, এটিও সূরা আম্বিয়ার মধ্যে আলোচনা এসেছে। এটি কিয়ামতের একটি আলামত। আমরা জানি যদি ইয়াজুজ মাজুজের কথা বলতে যাই তাহলে অনেকটা সময় চলে যাব, ওইদিকে যাব না। ইয়াজুজ মাজুজ যদি আমরা এ সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের কোরআনের যে কিসসা ঘটনাও রয়েছে এগুলো অধ্যয়ন করা উচিত। এই অনুষ্ঠানের মধ্যে বারবার আমি বলে থাকি, প্রায় প্রতিটি পর্বেই বলে থাকি, আমরা কোরআনের ঘটনাগুলো একটু পড়ি, অনেক আমরা শিখার বিষয় পাব, অনেক ভালো লাগবে পড়ার জন্য, পড়ার প্রতি এক মনোযোগ আকর্ষণ চলে আসবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো রয়েছে তা হচ্ছে কিয়ামতে যে ভয়াবহ মঞ্জার হবে সেই বিষয়ে, এবং কিয়ামতের দিন যে আজাব, আজাবের বিষয়, আজাব, কঠোর আজাবের ব্যাপারে আলোচনা করা হয়েছে। মানুষকে এর সামনা করতে হবে, অর্থাৎ মুখোমুখি হতে হবে আজাবের, এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এই সূরার শেষের দিকে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল মুরসালিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সকল জাহানের, সকল জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন তা বর্ণিত হয়েছে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমি আপনাকে সকল জগতের জন্য, সকল জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। তো এই সূরার মধ্যে বর্ণনা করেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সকল জাহানের জন্য রহমত স্বরূপ, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়, এবং তিনি আল্লাহ তাআলার প্রতি আহ্বান, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আহ্বান করেছেন, এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করার ব্যাপারে এবং আল্লাহ তাআলার কোনো অংশীদার নেই এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। তো এই সকল বিষয় থেকে আমরা জানতে পারি যে আমাদের কী করণীয়, আমাদের কী করতে হবে। দর্শকবৃন্দ, আমরা আজকের অনুষ্ঠান থেকে বেশ কিছু বিষয় জানতে পারলাম। সূরা আম্বিয়া নিয়ে আমরা আলোচনা করলাম যে এই সূরার মধ্যে কী কী বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে। বিশদভাবে আমরা আলোচনা করতে গেলে দেখা যাবে এক একটি আয়াত নিয়ে আমরা এক একটি অনুষ্ঠান করতে পারবো। তো আমরা ওই একটি সূরার মূল বিষয়গুলো আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করি। আজকেও যেমনটি করলাম সূরা আম্বিয়া সম্পর্কে, সূরা আম্বিয়া কোথায় অবতীর্ণ হলো, সূরা আম্বিয়ার মধ্যে কয়েকটি আয়াত ও রুকু রয়েছে, পাশাপাশি সূরা আম্বিয়া নামকরণের কারণ কী, সূরা আম্বিয়ার যে আলোচ্য বিষয়গুলো রয়েছে এ সম্পর্কে আমরা শ্রবণ করলাম। তো দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করব প্রতিটি পর্বেই কিছু না কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য, এক একটি সূরার আলোচনা, এক একটি সূরার বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকে এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে, আগামী পর্বে আরেকটি সূরা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।